السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدًا عبدہ ورسولہ. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর.
ইনশাআল্লাহ ইউকে ইজতেমা
যুক্তরাজ্যের
যে তিন দিন পূর্বে
আনসারুল্লাহর ইজতেমা যা তিন দিন পূর্বে আরম্ভ হয়েছিল, আজ আল্লাহর কৃপায় সমাপ্ত হচ্ছে. প্রত্যেক বছর এখানেও এবং পৃথিবীর অন্যান্য দেশেও আনসারুল্লাহর ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে. ব্যাপক হারে আনসার এতে অংশগ্রহণ করেন এবং ইজতেমার বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশ নিয়ে থাকেন. কিন্তু তাদের মাঝে কয়জন এমন আছে যারা আনসারুল্লাহর অর্থ সম্পর্কে ভাবে, আর আমাদের উপর কি কি দায়িত্ব বর্তায়? আপনারা জানেন আনসার শব্দ নাসের শব্দের বহুবচন, এর অর্থ হল সাহায্যকারী. আর আনসারুল্লাহর অর্থ হল আল্লাহ তাআলার সাহায্যকারীদের জামাত.
আনসার কি উমর তনজিমি লিহাজ সে
সাংগঠনিক দিক থেকে 40 বছরের পর মানুষ আনসারুল্লাহ প্রবেশ করে. এমনিতে প্রত্যেক ব্যক্তি যে মুসলিমদের হাতে বয়াত করে তার বয়স আরো কম হলেও সে পুরুষ হোক বা নারী বয়াতের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে হযরত মসীহ মওউদের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত. কিন্তু আনসারুল্লাহর বয়স যা 40 বছর থেকে আরম্ভ হয় বা 40 বছরে মানুষ আনসারুল্লাহ প্রবেশ করে, এটি বয়সের এমন একটি স্তর যখন চিন্তাধারা এবং সমস্ত শক্তিবৃত্তি পরিপক্কতা এবং পরিপূর্ণতা লাভ করে. আর এদের সংগঠনের নামও হল আনসারুল্লাহ. বা আপনাদের ভাবা উচিত যে আমাদের দায়িত্ব কি? কেবল আনসারুল্লাহ নাম পেলেই আমাদের দায়িত্ব পালিত হবে বা দায়িত্ব পালন হয়ে যাবে? একটি কথা সবসময় সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা কোন মানুষের সাহায্যের মুখাপেক্ষী নন. গত পরশু আমি খুতবায় বলেছিলাম যে আল্লাহ যদি চান ধর্মের সেবকদের সরাসরিও তিনি বিভিন্ন উপায় উপকরণ রিসোর্সেস সরবরাহ করতে পারেন, তিনি সবকিছুর মালিক, তিনি তাদের কাজ সহজ সাধ্য করে তুলতে পারেন। যদি চান কোরআন থেকে বোঝা যায় যে আল্লাহ তালাই নবীদের এবং তাদের জামাতকে নিশ্চয়তা দেন যে আমি তোমাদের সাহায্যকারী। কাফের যখন সংখ্যাগরিষ্ঠতার অহংকারে নবীকে ভয় দেখায়, নবীর উত্তর এটি হয়ে থাকে যে তোমরা আমাকে তোমাদের মাঝে ফিরে যাওয়ার আহ্বান করো, কিন্তু প্রশ্ন হল যদি আমি এমনটি করি তাহলে আল্লাহর শাস্তি থেকে তোমরা বা অন্য কেউ আমাকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে কি, পারবে কি? তাই আল্লাহ তাআলা কারো সাহায্যের মুখাপেক্ষী নন, কিন্তু নবীদের জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তাঁর ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তৌফিক দেন। আর কেউ যদি এই চেষ্টা করে তাকে তিনি এত দানে ভূষিত করেন যে তিনি তাদেরকে তার সাহায্যকারীদের মাঝে গণ্য করেন, অথচ মানুষের গুরুত্বই বা কি এই সম্মান লাভের বা এই সম্মান পাওয়ার? এই দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদের অবস্থা খতিয়ে দেখা দরকার। এই যুগে ইসলামকে পুনর্জীবিত করার যে ধারা আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে মসীহ মওউদের মাধ্যমে সূচিত করেছেন, আর আমাদেরকে এর অংশ হওয়ার বা এতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আর আমাদেরকে পরিপক্কতার বা পরিপূর্ণতার বয়সেও পৌঁছিয়েছেন চিন্তাধারার দিক থেকে। তাই ভাবতে হবে যে আমাদের উপর কি কি দায়িত্ব বর্তায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা স্বীয় সাহায্য এবং সমর্থনের ভিত্তিতে এই জামাতের সূচনা করেছেন, তার সাহায্য এবং সমর্থনের দৃষ্টান্ত তিনি দেখাচ্ছেন এবং সাহায্য সমর্থন দিয়ে চলেছেন, কিন্তু আমাদের কাছে দাবি হল এই জামাতের উদ্দেশ্য ও লক্ষ্যের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখা, যেখানে পৃথিবীকে এই উদ্দেশ্যাবলী সম্পর্কে অবহিত করা আমাদের দায়িত্ব, খোদার একত্ববাদ পৃথিবীতে প্রচার করে মানুষকে এদিকে ডাকা, ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করা, মহানবী ইসলামের পবিত্র মকাম ও মর্যাদা এবং খাতামুর রসুল সম্পর্কিত বিষয়টি মুসলিম ও মুসলিমদের সামনে স্পষ্ট করা, সেখানে আমাদের আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণও করা দরকার যে আমাদের জীবনে তৌহিদ কতটা স্থান পেয়েছে, আমরা খোদার পবিত্রতার ঘোষণা এবং তার প্রশংসার কাজে কতটা রত, ইসলামী শিক্ষা আমরা কতটা মেনে চলছি, ইসলামী অনুশাসন কতটা মেনে চলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রসুল প্রেম কতটা আমাদের দরুদ পাঠের প্রতি মনোযোগী রাখে, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ অনুসরণের বিষয়ে আমরা কতটা সচেতন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইবা আমাদের কাছে কি দাবি। এখন আমি আপনাদের সামনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু উক্তি উপস্থাপন করব, যা বা কিছু উদ্ধৃতি তুলে ধরব যা তিনি তার জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য স্পষ্ট করতে গিয়ে লিখেছেন বা বলেছেন। এই বাক্য এবং উদ্ধৃতি আমাদের দায়িত্বের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। যদি আমরা চিন্তা করে যে প্রতিটি নসিহত বা প্রতিটি ছবি বা চিত্র যা পুণ্যবান ও পাপীদের অঙ্কন করা হয় তা দেখে আমাদের আত্মজিজ্ঞাসা এবং আত্মা সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, তাহলে আমাদের সংশোধন সম্ভব। তাহলে প্রকৃত অর্থে আমরা আনসারুল্লাহ গণ্য হতে পারি, তাহলেই অন্যদের তরবিয়ত বা অন্যদের ইসলাহ আমাদের দ্বারা সাধন হতে পারে। আমি দু একটি উদ্ধৃতি আপনাদের সামনে এখন তুলে ধরব। যেভাবে পূর্বে বলেছে, তিনি বলেছেন, পাপ এমন একটি অপশক্তি যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর হৃদয় অবলীলায় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ যদি বলেও যে শয়তানের আক্রমণে এমন হয় বা পাপের জন্য অন্য কোন অজুহাত দেখাক না কেন, এটি মানতে হবে যে আজকাল পাপের প্রবল স্রোত বইছে, আর শয়তান স্বীয় শাসন এবং রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। পাপাচারিতা ও নির্লজ্জতার নদীর বাঁধ ভেঙে গেছে, আর তার চতুর্দিকে তুফানের মত ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে চলেছে। তাই খোদা তাআলা, যিনি সকল সমস্যা এবং বিপদের সময় মানুষের সহায় হন, এখন সকল বলা বা বিপদ আপদ ও সমস্যা থেকে পরিত্রাণ বা মুক্তি দেয়া কতটা গুরুত্বপূর্ণ, তাই তিনি নিজ অনুগ্রহে এই জামাত প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা শয়তানের হাত থেকে যাদের মুক্তি দিতে চান, তাদের শয়তানের হাত থেকে পরিত্রাণ বা মুক্তি দেওয়ার জন্য এই জামাত সৃষ্টি করেছেন। আমি যেভাবে বলেছি, আনসারের বয়স পরিপক্কতার বয়স, আমাদের নিজেদেরকে খতিয়ে দেখতে হবে যে আমরা সকল পাপ হতে মুক্ত থেকে জামাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সেটি বাস্তবায়নে কাজ করছে কিনা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মান প্রতিষ্ঠার জন্য এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে। এই কথার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং সম্মানকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। যে কারো প্রেমিক হওয়ার দাবি করে, সেই প্রেমিকের মতো আরো যদি সহস্র প্রেমিক থেকে থাকে, তাহলে তার প্রেমের বিশেষত্বই বা কি? এক ব্যক্তির যদি একই ধরনের বহু প্রেমাস্পদ থেকে থাকে, তাহলে এক ব্যক্তির কোন এক ব্যক্তিত্ব বিশেষত্ব হল না বা থাকল না। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং তার ভালোবাসায় যদি এরা বিলীন হয়ে থাকে, যেভাবে সচরাচর মুসলমানরা দাবি করে থাকে, তাহলে ব্যাপার কি যে সহস্র সহস্র মানুষ খানকা এবং মাজার পূজায়রত সাধারণ মুসলমানদের মাঝে দেখবেন এটি রীতি। তিনি বলছেন, মদিনা শরীফে তো যায় না, কিন্তু আজমির ও অন্য অন্য খানকায় শ্রদ্ধাবশত খালি মাথা এবং খালি পায়ে চলে যায়। পাকপতনের জানালা অতিক্রম করতে পারাকেই মুক্তির জন্য যথেষ্ট মনে করে। কেউ কোন পতাকা দাঁড় করে রেখেছে, কেউ ভিন্ন কোন আকৃতি বা রূপ ধারণ করেছে। তাদের ওরস এবং মেলা দেখে এক সত্যিকার মুসলমানের হৃদয় কেঁপে যায় যে তারা এরা ইসলামকে কতই না বিকৃত করে রেখেছে। যদি ইসলামের জন্য খোদার আত্মাভিমান না থাকত, আর ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম যদি খোদার উক্তি না হতো, আর যদি তিনি না বলতেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাহলে এটি যে মিটে যাওয়ার দ্বার প্রান্তে উপনীত ছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু খোদার আত্মাভিমান কাজ করেছে, তার করুণা এবং ইসলামকে হেফাজতের যে প্রতিশ্রুতি, তার দাবি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরুজ বা প্রতিচ্ছবিকে পুনরায় প্রেরণ করা, আর এ যুগে তিনি ইসলামের নবুয়তকে নতুনভাবে সঞ্জীবিত করা। আর এই উদ্দেশ্যে তিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন, আর আমাকে মামুর বা প্রত্যাদিষ্ট ও মাহদি হিসেবে নিযুক্তি দিয়েছেন। এটি মসিমদের আগমনের বিভিন্ন উদ্দেশ্যাবলীর মাঝে একটি মহান উদ্দেশ্য, আর এই জামাত এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত এবং সম্মান তখন প্রতিষ্ঠিত হবে যদি আমরা আমাদের ব্যবহারিক জীবন সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসারে সাজানোর চেষ্টা করি। ইবাদতের মান, উন্নত মান, মানে পৌঁছা, অন্যের অধিকার প্রদানের বিষয়গুলো আমি বিভিন্ন সময় আলোচনা করি, স্মরণও করানো হয়, এগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমাদের প্রথম কাজ হবে এই বিষয়গুলোকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত করে পৃথিবীকে দেখানো, আর এটি পৃথিবীকে স্পষ্ট করে বলবে যে এই নবীর আদর্শ অনুসরণের সর্বাত্মক চেষ্টা যে আমরা করি, আর বিশেষ উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের সাথে যে চেষ্টা করি, এটি আমাদের নবী সাল্লামের জীবিত নবী হওয়ার বা জীবন্ত নবী হওয়ার সুস্পষ্ট প্রমাণ। আরেক জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যদি খোদার কৃপা এবং ফজল না হতো তাহলে খোদার মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম চিহ্ন মেটে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর হেফাজত এবং সুরক্ষার এ প্রতিশ্রুতির দাবি ছিল, যখন লুণ্ঠন বা চুরি করা হয় তখন দেখাশোনা করা, চৌকিদারের কাজ হল যারা শীত কাটে তাদেরকে জিজ্ঞেস করা, আর অন্যান্য অপরাধে মানুষকে লিপ্ত দেখে নিজ দায়িত্ব পালন করা। অনুরূপভাবে আজকে বিভিন্ন প্রকারের নৈরাজ্য মাথাচাড়া দিয়েছে, আর ইসলামের দুর্গের সকল প্রকার বিরোধী সশস্ত্র হয়ে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। এ কারণে আল্লাহ তাআলা নবুয়তের কল্যাণ রাজি পুনঃপ্রতিষ্ঠার ইচ্ছা করেছেন। ইসলামের বিরোধিতার এই যে ষড়যন্ত্র তা দীর্ঘকাল থেকে চলছিল, যেভাবে সূচনাতে থাকে শুক্রাণু, এরপর একটি নির্দিষ্ট মেয়াদকাল অতিবাহিত হওয়ার পর তা একে শিশুর আকারে আত্মপ্রকাশ করে, অনুরূপভাবে ইসলামের বিরোধিতার সে অপশক্তির জন্ম হয়েছে, এখন সে সাবালক হয়ে পুরো শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাই তাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে এক অস্ত্র অবতীর্ণ করেছেন, আর সেই অস্ত্র এই নোংরা শিরিককে যা অভ্যন্তরীণ এবং বহিরাগতভাবে মাথাচাড়া দিয়েছিল তা দূরীভূত করার জন্য, আর খোদার তৌহিদ এবং তার প্রতাপ প্রতিষ্ঠার জন্য এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন। এই জামাত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আমি দাবির সাথে অন্তর্দৃষ্টির ভিত্তিতে বলছি যে নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি নিজ হাতে এই জামাত প্রতিষ্ঠা করেছেন, আর যা এই জামাতের জন্য স্বীয় সাহায্য সমর্থনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। নিঃসন্দেহে খোদার সাহায্য এবং খোদার সমর্থন মসীহ মওউদের হাতে প্রতিষ্ঠিত এই জামাতের সাথে আছে। আর এই জামাত প্রতিদিন প্রতিনিয়ত যে উন্নতি করছে সেই উন্নতি এই কথার সাক্ষী, কিন্তু আমাদের উচিত হবে নিজেদের অবস্থা বিশ্লেষণ করা যে আল্লাহর একত্ববাদ এবং তার প্রতাপ আর ইসলামের শিক্ষার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা কতটা ভূমিকা রাখছি। খোদার প্রকৃত ভালোবাসা সম্পর্কে লিখতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, সকল নবীর আগমনের সম্মিলিত উদ্দেশ্য হল আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা সৃষ্টি করা, আর মানব জাতি এবং ভাইদের অধিকার প্রদান এবং তাদের ভালোবাসার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য অর্জন করা। যতক্ষণ পর্যন্ত এইগুলো সাধিত না হবে সবকিছু প্রথা সর্বস্বই থেকে যাবে। আল্লাহর ভালোবাসা কি পর্যায়ে রয়েছে তা তো আল্লাহ ভালো জানেন। মানুষ বলে যে আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে আছে, কিন্তু আল্লাহ তা ভালো জানেন, কিন্তু কিছু জিনিসকে অন্য কিছু জিনিসের সাথে তুলনা করে বোঝা যায় বা জানা যায়। দৃষ্টান্তস্বরূপ, এক বৃক্ষের তলায় যদি ফল থাকে তাহলে বলা যেতে পারে নিরাপদে যে উপরেও ফল থাকবে, কিন্তু বৃক্ষের নিচে যদি কিছুই না থাকে, গাছের তলায় যদি কিছুই না থাকে, তাহলে উপর সম্পর্কে বিশ্বাস কিভাবে সৃষ্টি হতে পারে। অনুরূপভাবে মানব জাতি এবং ভাইদের সাথে ভালোবাসার সম্পর্ক থাকে আর তা যদি সেই ভারসাম্যে সজ্জিত থাকে যা আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, তাহলে এটি থেকে ধারণা করা যায় যে আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে। হুজুর বলছেন যে এটি বিশেষভাবে প্রণিধান যোগ্য বিষয়, মানব জাতি নিজের ভাই এর সাথে যদি সুসম্পর্ক থাকে এবং তার ভিতরে যদি সেই ভারসাম্য থাকে যা আল্লাহ দেখতে চেয়েছেন, পরস্পরকে ভালোবাসা এবং পরস্পরের সাথে সম্পর্ক সুসম্পর্ক সেভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত যেভাবে আল্লাহ চেয়েছেন, এর মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহর সাথে ভালোবাসা রয়েছে। নতুবা আল্লাহর সাথে ভালোবাসা আছে কিনা তা কে দেখে? এটি আল্লাহ এটি প্রকাশ পায় আল্লাহ সৃষ্টির সাথে ভালোবাসার আয়নায়। তিনি বলছেন যে মানব জাতির অধিকার ব্যাপারে সচেতন থাকা এবং ভাইদের সাথে সুসম্পর্ক এই শুভ সংবাদ দেয় যে আল্লাহর ভালোবাসাও রয়েছে। দেখো, এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, আগে পিছিয়ে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আনসাররা বয়সের একটা বিরাট অংশ অতিক্রম করার পরে আনসার হয়। আনসারুল্লাহ পা রাখতেই অনেকের ভিতর এই চেতনা বাড়তে থাকে যে আমরা বয়সের এমন প্রান্তে পৌঁছলাম যেখানে গিয়ে আমাদের আয়ুষ্কাল সংক্ষিপ্ত হয়ে আসছে। তিনি বলেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, আগে পিছিয়ে সবাইকে মরতে হবে। কবর তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে আর প্রত্যেক ব্যক্তি নিজ নিজ পালায় কবরে গিয়ে প্রবেশ করে। জীবন এমন প্রহসন আর জীবন এমন ক্ষণস্থায়ী যে ৬ মাস বা ৩ মাস জীবিত থাকার কে আশা রাখতে পারে? এতটা আশা এবং বিশ্বাস করা যায় না যে এক পদক্ষেপ নেওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ আসবে। যেখানে অবস্থা এমন যেখানে মৃত্যু কখন আসবে তা জানা নেই, আর এটি দৃঢ় কথা, সত্য কথা যে মৃত্যু নিশ্চিত, তা কোনোভাবে টলতে পারে না। এমন ক্ষেত্রে বিবেকবানের উচিত সবসময় এর জন্য প্রস্তুত থাকা। এ কারণে কোরআন শরীফে বলা হয়েছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানুষ সর্বদা যদি আল্লাহর সাথে সম্পর্ক স্বচ্ছ এবং পরিষ্কার না রাখে আর দুটো অধিকার যদি সে পুরোপুরি প্রদান না করে তাহলে কোনো কাজ হবে না। আমি যেভাবে বলেছি অধিকার দু প্রকার রয়েছে, একটি আল্লাহর অধিকার, অপরটি আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার। তাই বয়স বাড়ার পাশাপাশি এই উভয় প্রকার অধিকার প্রদানের প্রতি আমাদের সবিশেষ মনোযোগ দিতে হবে। এরপর আমাদের কেমন হওয়া উচিত এই সম্পর্কে তিনি জামাতকে নসিহত করতে গিয়ে বলেন, আল্লাহ যেহেতু এই জামাত প্রতিষ্ঠা করেছেন আর এই জামাতের সমর্থনে শত শত নিদর্শন তিনি প্রকাশ করেছেন, এর পিছনে তার উদ্দেশ্য হল এই জামাতকে সাহাবাদের জামাতে পরিণত করা আর সর্বশ্রেষ্ঠ যুগ যেন আবার ফিরে আসে। এর মাধ্যমে যারা এই জামাতে প্রবেশ করে তারা আখারেনা মিনহুমে প্রবিষ্ট হয়, তাই তাদের মিথ্যা আমোদ প্রমোদের পোশাক পরিহার করা উচিত, তার নিজের পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দেওয়া উচিত। বক্র যুগের যেন তারা শত্রু হয়ে যায়। ইসলাম তিনটি যুগের সম্মুখীন হয়েছে, তিনটি যুগ অতিবাহিত করেছে। একটি হল করুণে সালাসা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তিন শতাব্দী, এরপর বক্রযুগ, যা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসু মিন্নি ওয়ালাস্তু মিনহুম, অর্থাৎ আমার সাথে তাদের সম্পর্ক নেই আর আমিও তাদের সাথে কোন সম্পর্ক রাখি না। আর তৃতীয় যুগ হল মসিহে মওদির যুগ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাথে এটি সন্নিবেশিত এবং রসুলুল্লাহ বরং সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরই যুগ এটি। ফয়েজে আওয়াজ বা বক্র যুগের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ না করলেও এই কোরআনই আমাদের হাতে আছে। আর ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, স্পষ্ট ভাবে আমাদের বলছে যে কোন যুগ এমনও আছে যা সাহাবাদের আদর্শ পরিপথে। আর সেই সকল ঘটনাবলী বলছে যে এই সহস্র বছরে ইসলাম অগণিত সমস্যা এবং বিপদাপদের সম্মুখীন হয়েছে। গুটিকতক মানুষ ব্যতীত সবাই ইসলাম ছেড়ে দিয়েছে এবং মুতাজিলা ইত্যাদি অনেক এমন ফেরকার জন্ম হয়েছে। ইসলামের দুর্নামের বা বদনাম হওয়ার আরো একটি যুগ আসছে যখন মানুষ ইসলামকে ছেড়ে দিয়েছে। তা দুর্ভাগ্যবশত মুসলমান আলেমদের সেই সকল মিথ্যা শিক্ষা এবং তাফসির যার অনুকরণে এরা যুগ ইমামকে অস্বীকার করছে। যদিও ইসলাম থেকে দূরে যাওয়ার রীতি এখন বদলে গেছে, কিন্তু এখনো দূরে সরাচ্ছে মানুষকে। যারা ইসলামের কাছে আসছে তারাও সত্যিকার ইসলামের শিক্ষা থেকে দূরে সরে পড়ছে। এটি বলছে যে আমরা একথা স্বীকার করি যে এমন কোন যুগ অতিবাহিত হয়নি যখন ইসলামের বরকত এবং কল্যাণ রাজের দৃষ্টান্ত প্রকাশ পায়নি, কিন্তু সেই আবদাল এবং অলিউল্লাহ যা মধ্যবর্তী যুগে অতিবাহিত হয়েছে তাদের সংখ্যা এত কম ছিল যে সেই কোটি কোটি মানুষের মোকাবেলায় তাদের এই সংখ্যা কিছুই নয় যারা ইসলাম থেকে অনেক দূরে ছিটকে পড়েছিল। এই কারণে মহানবী সাহেব নবুয়তের চোখে এই যুগকে দেখেছেন এবং এর নাম রেখেছেন ফায়েজে আওয়াজ বা বক্র যুগ। কিন্তু এখন আল্লাহ তাআলা সাহাবাদের জামাত আখ্যায়িত হওয়ার জন্য একটি বড় জামাত সৃষ্টির ইচ্ছা করেছেন, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার নিয়ম হল তার প্রতিষ্ঠিত জামাতের উন্নতি ক্রমান্বয়ে হয়, তাই আমাদের জামাতের উন্নতিও ক্রমধারায় হবে। কাজারে একটা ক্ষেতের শস্য ক্ষেত্রের মতো হবে, সেই উদ্দেশ্য সেই এই সেই বীজের মতো যা পৃথিবীতে মাটিতে বপন করা হয়, সেই উদ্দেশ্য এবং সুমহান মর্যাদা যে পর্যায়ে আল্লাহ এটিকে পৌঁছাতে চান সেটি এখনো অনেক দূরে। এটি ততক্ষণ অর্জন হতে পারে না যতক্ষণ তাদের মাঝে সেই বৈশিষ্ট্য সৃষ্টি না হবে যা এই জামাত প্রতিষ্ঠার পেছনে আল্লাহর উদ্দেশ্য। মানুষ জামাতের উন্নতির কথা বলে, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব জামাতের সে অংশের উপর অর্পিত হয় যারা আনসারুল্লাহর বয়সে উপনীত হয়েছে, যারা পরিপক্কতার বড় উঁচু মানে উপনীত, যাদের চিন্তাধারা ভিতর পরিপক্কতা এসেছে। তিনি বলেন এই জামাত প্রতিষ্ঠার পিছনে আল্লাহর উদ্দেশ্য হল যতক্ষণ সেই বৈশিষ্ট্য সৃষ্টি না হবে যা জামাত প্রতিষ্ঠার পিছনে আল্লাহর উদ্দেশ্য। তাদের একত্ববাদের ঘোষণার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে, আল্লাহর দিকে ঝুকার একটা বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে, আল্লাহকে স্মরণের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং ভাইদের অধিকার প্রদানের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য তাদের মাঝে সৃষ্টি হতে হবে। হুজুর বলছেন এই সমস্ত বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে। এরপর কোরআনের যে অনুগ্রহ রাজি সে সম্পর্কে আমাদের দায়িত্বের কথা বলতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন স্মরণ থাকে বা স্মরণ রাখা উচিত যে কোরআন শরীফ পূর্ববর্তী ঐশী গ্রন্থাবলী এবং নবীদের উপর অনেক অনুগ্রহ করেছে। তাদের সব শিক্ষা যা কাহিনীর রূপে ছিল সেগুলোকে জ্ঞানের রূপ দিয়েছে। আমি সত্য বলছি কোন ব্যক্তি সমস্ত কাহিনী এবং গল্প পড়ে মুক্তি পেতে পারে না যতক্ষণ কোরআন না পড়বে। কোরআনের বিশেষত্ব হল, কোরআনের বিশেষ মহিমা হল ইন্নাহু লাকাউলুন ফাসল মা হুয়া বিল হাজল। সেটি সত্যিকার ওজন করার মাপকাঠি, এটি নিগ্রাণ, এটি জ্যোতি, এটি আরোগ্য এবং রহমত। পবিত্র কোরআন সম্পর্কে কথাগুলো বলছেন, যারা কোরআন শরীফ পাঠ করে এটিকে কাহিনী মনে করে তারা কোরআন পাঠ করেনি, পড়েনি, বরং কোরআনের অসম্মান করেছে। তিনি বলেন যে আমাদের বিরোধীরা কেন আমাদের বিরোধিতা এত বাড়িয়ে দিয়েছে, এর কারণ হলো আমরা কোরআন আল্লাহ যেভাবে বলেছেন অর্থাৎ এটি একটি জ্যোতি, এটি তত্ত্বজ্ঞান মারেফত, সেটি আমরা দেখাতে চাই। তারা এটিকে কাহিনীর চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় না, কিন্তু আমরা এটি কোনোভাবে সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের সামনে স্পষ্ট করেছেন যে কোরআন এক জীবন্ত এবং সমুজ্জ্বল গ্রন্থ, তাই এদের বিরোধিতার আমরা ভ্রক্ষেপ করি না। একথায় আমি বারবার যারা আমার সাথে সম্পর্ক রাখে তাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করি এবং নসিহত করি যে আল্লাহ তাআলা এই জামাতকে সত্য প্রকাশের জন্য সৃষ্টি করেছেন, কেননা এছাড়া ব্যবহারিক জীবনে কোনো আলো বা জ্যোতি লাভ হতে পারে না। আমি চাই যে কর্মের সত্যতার মাধ্যমে ইসলামের সত্যতা পৃথিবীর সামনে প্রকাশিত হোক, যেভাবে আল্লাহ আমাকে এই কাজের জন্য প্রত্যাদিষ্ট করেছেন। তাই কোরআনকে অজস্র ধারায় পড়ো, সমধিক হারে পড়ো, কিন্তু কাহিনী মনে করো, কাহিনী হিসাবে নয়। আমাদের বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়, আর সদর সাহেবও রিপোর্ট করেন যে এই চেষ্টাও হচ্ছে, এই চেষ্টা চলছে, এই হলো আমাদের টার্গেট। এতজন রীতিমতো কোরআন শরীফ পড়ে, কিন্তু এই টার্গেট এবং এর লক্ষ্য কিছুই নয় যতক্ষণ আনসারদের শতভাগ রীতিমতো কোরআনের তেলাওয়াত না করবে, সেটিকে না বুঝবে এবং সে কোরআনের শিক্ষা অনুসারে জীবন না যাপন করবে। আনসারের দায়িত্ব অনেক বড়, এটি এই আদর্শই বাচ্চাদের তরবিয়তের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এক জায়গায় হযরত মসীহ মওউদ ইসলাম বলছেন, অর্থাৎ জামাতে আহমদিয়া যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে সম্পর্কে হযরত মসীহ মওউদ ইসলাম বলেন, এরা বড় বড় ষড়যন্ত্র করেছে, হত্যার মামলাও ঠুকে দিয়েছে হযরত মসীহ মওউদের বিরুদ্ধে, কিন্তু যে সমস্ত বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আসে তা কখনো ব্যর্থ হতে পারে না। আমি সত্য সত্যই বলছি, এই জামাত খোদা তাআলার পক্ষ থেকে যদি মানুষের হাতে বানানো হতো এবং মানুষের পরিকল্পনার ফসল হতো এই জামাত, তাহলে মানবীয় তাহলে মানুষের পরিকল্পনা এবং মানুষের চেষ্টা প্রচেষ্টা এটিকে আজ পর্যন্ত নিশ্চিহ্ন করে দিত। মানবীয় ষড়যন্ত্রের মুখে এর উন্নতি করা, এটি আল্লাহর পক্ষ থেকে হওয়ার প্রমাণ। তোমাদের বিশ্বাসের শক্তি যত বাড়বে ততই হৃদয় জ্যোতির্মণ্ডিত হবে, আর বিশ্বাস শক্তি তখন উন্নতি করে যখন কার্যত ধর্মকে বোঝা এবং এই ক্ষেত্রে উন্নতির চেষ্টা করা হয়। আমরা দেখছি খোদার সাহায্য সমর্থন অনেক বড় ভূমিকা পালন করছে আমাদের জামাতের উন্নতির ক্ষেত্রে, পৃথিবীকে আহমদীয়ত সম্পর্কে পরিচিত করার ক্ষেত্রে। আমাদের প্রচেষ্টায় কিছুই হচ্ছে না। কিভাবে আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে খুলছেন, মানুষের হৃদয় দুয়ার উন্মোচন করছেন, ঈমান এবং বিশ্বাসে কিভাবে তাদেরকে তিনি উন্নত করছেন, এত সংক্রান্ত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এর পূর্বে আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করব। জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসীহ ইসলাম এই কথাগুলো বলেছেন, তিনি বলেন, কোরআন পাঠ করো, আর কখনো খোদা সম্পর্কে নিরাশ হবে না। মোমেন কখনো খোদা সম্পর্কে নিরাশ হয় না, এটি কাফেরদের অভ্যাস। তারা আল্লাহ সম্পর্কে নিরাশ হয়ে যায়, তারা নৈরাশ্যের শিকার। আমাদের খোদা সকল বিষয়ে সর্বশক্তিমান। কোরআনের অনুবাদ পড়ো, নামাজ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পড়ো, এর অর্থ বোঝার চেষ্টা করো, নিজ ভাষায় দোয়া করো। কোরআন শরীফকে সামান্য গ্রন্থ হিসেবে পাঠ করবে না, বরং এটিকে খোদার বাণী বা উক্তি হিসেবে পড়ো। নামাজ সেভাবে আদায় করো যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। নামাজের আসল মর্ম এবং প্রাণ হল দোয়া। এইসব কথাগুলো দৃষ্টিতে থাকা চাই যেন আমরা বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং আমাদের সংগঠনের নামের যে সম্মান রয়েছে তার লাজ রাখতে পারি। নতুবা আমি যেভাবে পূর্বেই বলেছি, আমাদের উন্নতির প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ তাআলার, এই সেই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হচ্ছে এবং হবে। কোন মানবীয় শক্তি এর উন্নতির পথে বাদ সাধতে পারবে না। আমাদের প্রতি খোদার অনুগ্রহ যে যদি তাঁর ধর্মের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা সামান্য চেষ্টা করলেও তিনি আমাদেরকে স্বীয় দানে ভূষিত করেন। হযরত মসীহ ইসলাম বলেছেন যে সমূহ বা সকল বিরোধিতা সত্ত্বেও উন্নতি হয় এবং হবে, কেননা এটি মানুষের হাতের লাগানো কোন বৃক্ষ নয়। এই উন্নতি হচ্ছে, আর কিভাবে হচ্ছে এই সংক্রান্ত ঘটনাবলী আমি যেভাবে বলেছি বর্ণনা করব। এখন কঙ্গোর জলসা সালানায় এক যুবক অংশগ্রহণ করে। সে বলে যে বিগত পাঁচ বছর ধরে আমি জামাত সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছি, নীরবে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি, কারো সামনে কিছু প্রকাশ পেতে দিইনি। কিন্তু জামাতের বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষাকে আমি বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখতে থাকি। আমি আশ্বস্ত হই এবং এবছর আমি বয়স করে আমি সাক্ষ্য দিচ্ছি যে জামাতে আহমদিয়া সত্যের উপর প্রতিষ্ঠিত। এই যুবকের হৃদয়ে এই কথাগুলো কে সঞ্চার করেছে? খোলা তালার পবিত্র তাকদীর এবং শক্তি এখানে কাজ করছে, দু একটি নয়, অগণিত এমন ঘটনা রয়েছে। যুক্তরাজ্যের যে জলসা সালানা হয়েছে, এখানকার এক ইংরেজ মহিলা আমাকে লিখেছেন যে দীর্ঘদিন থেকে আমি গবেষণা করছিলাম, কিন্তু জলসার পরিবেশ দেখে, এখানকার পরিবেশ দেখে আমার মনোযোগ নিবদ্ধ হয়েছে এবং আমি এখন বয়াত করেছি। এরপর ঐশী সমর্থনের বা সাহায্যের একটি দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে গানা থেকে ইউসুফ এডেসি সাহেব, যিনি গানার সেক্রেটারি তাবলীগ, তিনি লিখেছেন যে খোদা তালা কিভাবে সাহায্য সমর্থন প্রকাশ করেন, মানুষের হৃদয়ে আহমদীয়তের প্রতি আকৃষ্ট করেন এবং আহমদীয় সত্তা প্রকাশ করেন। তিনি বলেন, লম্বোনাতে আমাদের একজন তবলীগকারী আবদুল্লাহ সাহেবকে তবলিগের সময় বৃষ্টির জন্য দোয়ার অনুরোধ করা হয়। তিনি ঘোষণা করেন যে তিনি যেহেতু ইমাম মাহদির বাণী প্রচারের জন্য তবলিগ করছেন, তাই তার দোয়া অবশ্যই গৃহীত হবে। এই বিশ্বাস তার হৃদয়ে দানা বাঁধে। দূর দূরান্তের বিভিন্ন মানুষের হৃদয়ে এই বিশ্বাস জন্মেছে, যারা আহমদিয়ত গ্রহণ করেছে, যারা মসিমদের বাণী বুঝেছে বিভিন্ন অঞ্চলে, তাদের হৃদয়ে বিশ্বাস জন্মে। যাই হোক, তিনি দোয়া করেন, তিনি বলেন যে রাতে অবশ্যই বৃষ্টি হবে, আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সে রাতে রাতের একটা এই অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়ে দোয়া গৃহীত হওয়ার নিদর্শন দেখে এই এলাকার একটা বিরাট শ্রেণী আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। ছোট ছোট ঘটনা এগুলো, কিন্তু বিশ্বাস যখন আল্লাহ সৃষ্টি করেন হৃদয়ে, তাবলীগকারীদের হৃদয়ে বিশ্বাস সৃষ্টি হয়, তাদের কর্ম যদি এর সমর্থনে থাকে, তাহলে এর ফলাফল হয়ে থাকে মহান এবং অসাধারণ। ইউরোপে আগমনকারী এক ব্যক্তিকে কিভাবে আল্লাহ তাআলা আহমদীয়তের সত্যতা সম্পর্কে অবহিত করেছেন তা শুনুন। আমাদের কসোভোর মোবাল্লেক সামাদ সাহেবের কথা বলছি। তিনি বলেন, এক নিষ্ঠাবান মুখলেস যুবক ফালতম সাহেব আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। ফালতম মোস্তফা তার নাম। মোস্তফা সাহেব কয়েক মাস ধরে আমাদের জেরে তবলিগে চলে আসছিলেন। তিনি রসায়নবিদ্যা ও জীববিজ্ঞানে ডিগ্রি করছিলেন। এক তবলিগ অনুষ্ঠানের সময় তিনি তার এক আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রীতি অনুসারে এক রাতে সকালে তাড়াতাড়ি উঠার জন্য তিনি অ্যালার্ম লাগিয়েছেন। সকালে যখন অ্যালার্ম বাজে, তিনি অ্যালার্ম বন্ধ করে উঠার পরিকল্পনা করছিলেন। তখন তার কানে একটি আওয়াজ আসে যে আহমদিয়া থেকে দূরে যাবে না। একথা শুনে তাৎক্ষণিকভাবে তিনি বসে যান, আর এটি তার হৃদয়ে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সেই সপ্তাহে জুমার দিন বয়াত ফর্ম পূরণ করে তিনি আহমদীয়ত গ্রহণ করেন। আল্লাহ তাআলা এই যে দৃষ্টান্ত দেখান, তাই কথা বলার জন্য তিনি যদি চান সবার হৃদয়কে এভাবে আকৃষ্ট করতে পারেন, তোমরা তবলিগ করলেই আহমদীয়তের প্রসার হবে এমন নয়। নিদর্শনাবলীর মাধ্যমে আহমদীয়তের যে প্রচার এবং প্রসার তা ব্যাপক হারে হচ্ছে এবং হয়ে থাকে। তাই যেখানে আমাদের নিজেদের মাঝে পরিবর্তন সৃষ্টি করতে হবে, সেখানে খোদার নির্দেশাবলী মেনে চলতে হবে, নিজেদের অবস্থার বাস্তব অবস্থার পরিবর্তন বাস্তব অবস্থায় পরিবর্তন আনতে হবে, যেন আল্লাহ তাআলা অসাধারণ নিদর্শন প্রকাশ করেন। ইউসুফ ওসমান কামালা সাহেব, যিনি আমাদের তানজানিয়ার সোমবিয়ার আঞ্চলিক মোবাল্লেগ, তিনি বলেন সোমবিয়া অঞ্চলে একটি জামাত আছে, তিন ব্যক্তি আমার জেরে তাবলীগ ছিল, কোনো না কোনো বিষয়ে আলোচনা চলত তাদের সাথে। একদিন তারা মসজিদে আসে, মিশন হাউসে আসে, আলোচনা কালে হযরত মসিহ মওউদের ছবি দেখে তারা বলে এটি কোনো মিথ্যাবাদীর ছবি হতে পারে না, অবশ্যই ইনি এক সত্য নবী। তখনই তারা হজরত মসিমদের হাতে বয়াত করে। বয়াতের পর আল্লাহ তালা তাদেরকে ইমানে দৃঢ় করেন। এখন তারা জামাতে আহমদিয়ার বাণী প্রচার করে চলেছেন, তাবলীগ করছেন সর্বত্র। ও আহমদিয়া আলেমদের প্রচেষ্টা, যেভাবে মুসলমান বলছেন যে সর্বত্র তারা অপচেষ্টা করে চলেছে, কিন্তু ঐশী তাকদীরও কাজ করছে এবং তাদের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আমাদের নাইজার মোবাল্লেগ আসগর আলী ভাটি সাহেব বলেন, 2013 সালের ডিসেম্বরের প্রথম দিকে আমরা সওয়াসামিয়া গ্রামে তাবলীগ করি, এরপর সেখান থেকে 8 সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দলকে মিশন হাউসে ডেকে আরো 2 দিন জামাতের বিস্তারিত জামাত সম্পর্কে বিস্তারিতভাবে পরিচিত করি। জলসা সালানা নাইজেরিয়ার তাদের আমন্ত্রণ জানানো হয়। এই গ্রামের প্রতিনিধি দল যখন ইমামের সাথে জলসা অংশগ্রহণের জন্য নিয়ামি শহরে আসে রাজধানীতে, এই শহরের একটি গ্রাম পড়ালেখা এবং চাকরির কারণে নিয়ামিতেই বসবাস আরম্ভ করে এবং ওহাবি মতবাদ গ্রহণ করে। তারা জানতে পারে এদের প্রতিনিধি দলের কথা। তারা রাতে এসে এই প্রতিনিধি দলকে দাওয়াতের বাহানায় নিজেদের ঘরে নিয়ে যায়, যেখানে তারা তাদের বড় ইমামকে ডেকেছিল। সেখানে ইমাম পুরো চেষ্টা করেছে এটি প্রমাণের যে আহমদিরা কাফের, আর আপনারা কোথায় ফেসে গেলেন, আপনারা এখনই তওবা করুন আর ওহাবি মতবাদ গ্রহণ করুন, আমরা আপনাদের এলাকায় মসজিদ নির্মাণ করব। ইমাম সাহেব মারাবি মিশন হাউসে এসে এই মোলাকাতের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন যে আমি ওহাবিদের ইমামকে উত্তরে বলেছি যে আপনার এই বিরোধিতাপূর্ণ বক্তৃতার পর জামাতের সত্যতা সম্পর্কে পূর্বে কোন সন্দেহ থাকলেও আজ তাও দূর হয়ে গেছে, কেননা এখানে আসার সময় থেকে আমি আপনাকে গালি দিতে শুনছি, আর যতক্ষণ জলসা গাইছিলাম আহমদীদেরকে কোরআন শোনাতেই দেখেছি। আর আমি আপনাকে বলছি যে সারা পৃথিবীর মুসলমান যদি আহমদী হয়ে যায় বা অন্তত পক্ষে আহমদীদের মতো হয়ে যায়, তাহলে পৃথিবীতে তাৎক্ষণিকভাবে শান্তি এসে যেত। ওহাবি মৌলভী তখন তার কৌশল পরিবর্তন করে বলে যে আচ্ছা আহমদীয়ত না ছাড়লে ছেড়ো না, কিন্তু গ্রামবাসীদের আমার একটা বাণী পৌঁছাও। তিনি বলেন আমি ওয়াদা করলাম আর প্রদেশের অনুসারে ওহাবে মোলবির এই বাণী যা সে আমাকে দিয়েছে তাদেরকে পৌঁছালাম। গ্রামবাসীদের এই পয়গাম দেওয়ার পর তাদের সবার উত্তর এটি ছিল যে আমাদের শুধু আহমদীয়তেই চাই। সবাই এই বিরোধিতাপূর্ণ তার কথাকে প্রত্যাখ্যান করে এখন এই পুরো গ্রাম আল্লাহ তাআলার ফজলে আহমদীয়ত গ্রহণ করে আর রীতিমতো সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়ে যায়। এখন এখান থেকে আরেকটা দেশে যাই। বিভিন্ন দেশের এক একটি করে ঘটনা আমি নিয়েছি, ইউরোপ আফ্রিকার ঘটনা শুনিয়েছি। আফ্রিকার একটা দেশ হল গ্যাম্বিয়া। গ্যাম্বিয়ার আমি সাহেব লেখেন, আমাদের তবলিগি টিম নিয়ামিনা ইস্টের গ্রাম মামত ফানার বেশ কয়েকবার সফর করে। গ্রামের 150 ঘর থেকে 96টি ঘর আহমদীয় গ্রহণ করে। বয়াতকারীদের সংখ্যা প্রায় 1500। এই গ্রাম এবং চতুর্পাশের এলাকা তিজানি ফিরকার কেন্দ্রস্থল। আহমদীয় গ্রহণের কারণে বিরোধীরা ব্যতিব্যস্ত হয়ে যায় ও আহমদীদের কিছু নেতৃস্থানীয় কার্যক্রম গ্যাম্বিয়ার একটি ইসলামী সংগঠনের কর্মকর্তা এবং আরো কিছু আলেম যাদেরকে সেনেগাল থেকে ডাকা হয়েছে তারা সবাই উল্লেখিত গ্রাম সফর করে, ট্যুর করে। আর গ্রামের কিছু গণ্যমান্য নেতৃস্থানীয় লোকের সাথে সাক্ষাৎ করে আহমদীয়দের তবলিগকে প্রতিহত করার মানুষে যারা আহমদীয়ত গ্রহণ করেছে তাদেরকে ফিরিয়ে আনার মন মানসিকতা নিয়ে উল্লেখিত গ্রাম ছাড়াও তারা আশপাশের গ্রামেও যায়, বিশেষ করে নতুন বয়াতকারী যারা সম্প্রতি আহমদীয়ত গ্রহণ করে তাদের কাছে যায়। এই প্রতিনিধি দল প্রথমে নিজেদের পরিচয় বর্ণনা করে, এরপর বলে যে তারা এটি বলতে এসেছে যে আহমদীরা কাফের, তাই কেউ যেন আহমদীদের অনুসরণ না করে। পাকিস্তানে এদের উপর নিষেধাজ্ঞা রয়েছে, পাকিস্তানে কোন ইসলামী কার্যক্রম এরা পরিচালনা করতে পারে না, এদের নেতার পাকিস্তান যাওয়ার উপরও রেস্ট্রিকশন বা বিধিনিষেধ রয়েছে। এখন তিনি ইংল্যান্ডে আছেন, আহমদীরা খ্রিস্টানদের মতো, তাই গ্রামবাসীদের এদের প্রত্যাখ্যান করা উচিত। তখন নতুন বয়াতকারীরা উত্তরে বলেন যে আল্লাহ তাআলার ফজলে আল্লাহর কৃপায় আমরা আহমদী মুসলমান, এখন তাদেরকে যদি হত্যাও করা হয় তারা আহমদি থাকবে। এরপর তারা বলেন যে আহমদি মুসলমান ইসলামের যে বাণী পৌঁছাচ্ছে সেটি সেটি প্রকৃত এবং সত্য ইসলাম। আজুগের ইমামকে চিনতে পারাই সত্যিকার নেকি এবং সৌভাগ্য। আমরা আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ফেব্রুয়ারি 2014 থেকে 2014 সালের জুন পর্যন্ত উল্লেখিত দুটো গ্রামে 2000-এর অধিক মানুষ আহমদিয়া গ্রহণ করছে। তারা নতুন বয়াতকারী সৌদি আরবের শিক্ষায় শিক্ষিত আলেমেরা ফাসাদ এবং বিশৃঙ্খলার কেন্দ্রস্থল। আহমদিয়াদের বিরোধিতা এরা সবার আগে। এরা তাদের নোংরা কার্যক্রমে কখনো সফল হবে না। এরা নতুন বয়াতকারী যাদের যারা আহমদিয়াত গ্রহণ করেছে বেশি দিন হয়নি, কিন্তু আল্লাহ তালা তাদের হৃদয়কে কত দৃঢ় করেছেন। হজরত মসীহ মৌউদ ইসলামের সমর্থন আল্লাহ তালা এমন নিদর্শন দেখাচ্ছেন যে আশ্চর্য হতে হয় মানুষকে। অতএব আল্লাহ যদি চান সারা পৃথিবীর হৃদয় তিনি পরিবর্তন করতে পারেন, কিন্তু আমাদের উপর তিনি এই দায়িত্ব ন্যস্ত করেছেন যে তোমরাও নিজেদের জীবনে পরিবর্তন আনো, তবলিগের পাশাপাশি আদর্শ বা তোমাদের আচার আচরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখেছেন সে অনুসারে হওয়া উচিত, যেন তোমাদের প্রচেষ্টা ফল বহন করে আর আল্লাহর দরবারে তোমরা যেন পুরস্কৃত হতে পারো। হযরত মসীহ আসলাম বলছেন যে নিশ্চিতভাবে স্মরণ রেখো এই জামাত আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। যদি এই জামাত প্রতিষ্ঠিত না হতো পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে যেত। খোদা যার কোন শরীক নেই তার তহিদ পৃথিবী থেকে হারিয়ে যেত, বা তারা সেই নোংরা মুসলমান যাদের নিজেদের নোংরা বিশ্বাসে মিথ্যা বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট ধর্মকে সাহায্য করে, তাদের মাবুদ এবং খোদা মসির জন্য তারা ময়দান খালি করত। এখন এই জামাত কারো হাতে বা কারোর শক্তির বলে নিশ্চিন্ন হবে না, এই জামাত অবশ্যই উন্নতি করবে। খোদার সুমহান বরকত এবং কৃপারাজি এর উপর বসিত হবে। আমরা যেখানে প্রতিদিন খোদার জীবন্ত এবং কল্যাণ মণিত প্রতিশ্রুতি লাভ করি, শুভ সময় লাভ করি, তিনি নিশ্চয় আমি তোমাদের সাথে আছি এবং তোমার প্রচারকে পৃথিবীতে পৌঁছাবো। এমন ক্ষেত্রে কারো তুচ্ছ তাচ্ছিল্য এবং গালিতে আমরা কেন বিচলিত হব? তিনি বলেন আমি তোমাদের সাথে আছি এবং তোমার তাবলীগ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। এমন ক্ষেত্রে কারো গালি এবং তুচ্ছ তাচ্ছিল্যে আমরা কেন উৎকণ্ঠিত হব? এটি ঐশী তকদিরেরই অংশ যে ইসলামের প্রকৃত শিক্ষা অবশ্যই জয়যুক্ত হবে। কোন হতেই পারে না যে আল্লাহ তাআলা তার চূড়ান্ত এবং শেষ ধর্ম যা সম্পূর্ণ এবং কামেল ধর্ম, যা আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, এটিকে তিনি অসহায় পরিত্যাগ করবেন বা এমন লোকদের হাতে এটিকে তুলে দেবেন যারা এর প্রকৃত শিক্ষাকে ভুলে গিয়ে এর সবকিছু বিকৃত করেছে, বিকিয়ে দিয়েছে, আর এতে বিদাত এবং ত্রুটি বিচ্যুতি দেখা দেবে, এটি হতে পারে না। এই যুগে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের মাধ্যমে ইসলামের বিজয়ের ব্যবস্থা করেছেন। তাই এখন এটি আমাদের দায়িত্ব, বিশেষ করে আনসারুল্লাহর দায়িত্ব, নিজেদের জীবনকে ইসলামের শিক্ষা সম্মত করে মহানবী ইসলামের উত্তম আদর্শ অনুসরণে তহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য নিজের সকল শক্তি সর্বশক্তি নিয়োজিত করা এবং কোরআনের শিক্ষা অনুসারে কোরআনী অনুশাসন শিরোধার্য করা এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করা। হযরত মসীহ মওউদের হাতে বয়াতের সুবাদু অর্পিত দায়িত্ব পালন করে সত্যিকার আনসার এবং সাহায্যকারী হওয়া আল্লাহ সবাইকে সেই তৌফিক দেন।
আমিন।
আরে তাকবীর।